for EBFM 98.1. The following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা। এখন ব্রিসবেনে সময় রাত 8:30। আজ বুধবার 19 অক্টোবর। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এ সপ্তাহের অনুষ্ঠান। আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 4EBFM 98.1 থেকে। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি আহমেদ রহমান সন্তু। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই ইতিমধ্যে হয়তো জেনেছেন এবছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন অস্ট্রেলিয়ান দুজন বিজ্ঞানী। আজকের অনুষ্ঠান শুরু করা যাক নোবেল পুরস্কারের ইতিহাস দিয়ে। 1866 সালে সুইডেনের এক তরুণ আবিষ্কার করেন ভয়ঙ্কর বিধ্বংসী এক বিস্ফোরক। তখন পর্যন্ত এর চেয়ে ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের সন্ধান জানত না মানুষ। এই বিস্ফোরকের সাহায্যে অনায়াসে চালানো যেত ব্যাপক ধ্বংসযজ্ঞ। এই বিস্ফোরকই কিন্তু পরে পরোক্ষভাবে মানব ইতিহাসের গঠনমূলক একটি কাজে অবদান রেখেছিল। আন্তর্জাতিক একটি পুরস্কার প্রদানের পেছনে ব্যয় হয়েছিল এই বিস্ফোরক বিক্রি থেকে অর্জিত অর্থ। শতাব্দী পরিক্রমায় প্রায় 800 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এই পুরস্কার। পুরস্কারটির আদ্যোপান্ত জানার আগে চলুন এই পুরস্কারের নেপথ্য নায়ক আলফ্রেড নোবেল সম্পর্কে জানি। আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে। শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি তার ছিল অপার কৌতূহল, বিশেষ করে রসায়নশাস্ত্রের বিষয়ে তাকে আবিষ্ট করে রেখেছিল। কোন কলেজ বিশ্ববিদ্যালয় নয়, প্রায় একক চেষ্টায় রসায়নবিদ্যার আগাগোড়া রপ্ত করেন তিনি। ইতালির সাব্রোর সূত্র প্রয়োগ করে উন্নয়ন সাধন করেন নাইট্রোগ্লিসারিন বিস্ফোরকের। 1864 সাল থেকে সুইডেনে এই বিস্ফোরক বাজারজাত শুরু করেন তিনি। 1866 সালে আবিষ্কার করেন ডায়নামাইট। গৃহ নির্মাণ কাজের জন্য ডায়নামাইট খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ধীরে ধীরে তার প্রতিষ্ঠানের প্রসার বাড়তে থাকে। ইউরোপ আমেরিকা সহ 20টি দেশে স্থাপিত হয় তার ল্যাবরেটরি। তার আবিষ্কার তাকে একসময় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করে। মৃত্যুর ঠিক এক বছর আগে 1895 সালের 27 নভেম্বর তিনি তার সব সম্পত্তি মানবহিতৈষী কাজে উইল করে যান। উইলে তিনি তার সম্পত্তি প্রায় পুরোটাই নোবেল পুরস্কারকে দিয়ে যান। দানকৃত অর্থের পরিমাণ ছিল 3 কোটি 10 লাখ সুইডিশ ক্রোনার, বর্তমানে যার মূল্য 150 কোটি ক্রোনারের সমান। উইল অনুসারে এ অর্থ একটি নিরাপদ খাতে বিনিয়োগ করা হয়। এই লভ্যাংশ থেকেই প্রতিবছর মানবহিতকর কাজের জন্য 5টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। উইল অনুসারে 1900 সালের 29শে জুন স্টকহোমে গঠিত হয় নোবেল ফাউন্ডেশন। লব্ধ সম্পত্তির দেখাশোনা ও নোবেল পুরস্কার প্রদান এই ফাউন্ডেশনের প্রধান কাজ। মনোনয়ন থেকে শুরু করে যাচাই বাছাই, অনুষ্ঠান আয়োজন, সবকিছুর দায়িত্ব এই ফাউন্ডেশনের। ফাউন্ডেশনের কার্যাবলী পরিচালনার জন্য রয়েছে 6 সদস্য বিশিষ্ট একটি বোর্ড, 5 জনকে নির্বাচিত করে ফাউন্ডেশনের ট্রাস্টি, বাকি 1 জন সুইডিশ সরকার মনোনীত। বোর্ডের সদস্য হতে হলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি সুইডেন কিংবা নরওয়ের নাগরিক হতে হবে। এই পরিচালনা বোর্ডের মেয়াদ 2 বছর। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে 1 জন সভাপতি, 1 জন সহসভাপতি এবং 1 জন নির্বাহী পরিচালক বাছাই করা হয়। 1901 সালের 10ই ডিসেম্বর নোবেলের 5ম মৃত্যুবার্ষিকীতে প্রথমবারের মতো দেওয়া হয় নোবেল পুরস্কার। তখন পদার্থ, চিকিৎসা, রসায়ন, শান্তি এবং সাহিত্য এই 5 ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য দেওয়া হতো নোবেল। পরে 1968 সালে ব্যাংক অব সুইডেন তাদের 300 বছর পূর্তিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। পরের বছর থেকে ব্যাংকটি অর্থনীতিতে নোবেল দিয়ে আসছে। অসাধারণ কোন গবেষণা, প্রযুক্তিক আবিষ্কার কিংবা সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য দেওয়া হয় এই পুরস্কার। সাধারণত কোন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়ার নিয়ম থাকলেও এর ব্যত্যয় ঘটেছে শান্তিতে নোবেলের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকেও নোবেল দেওয়া হয়। এক বিভাগে সর্বোচ্চ তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। নির্দিষ্ট বিভাগে উপযুক্ত কাউকে না পাওয়া গেলে ওই বছর পুরস্কার প্রদানে বিরত থাকা হয়। তবে পাঁচ বছরে অন্তত একবার প্রত্যেক বিভাগেই পুরস্কার দিতে হবে। প্রত্যেক বিজয়ীকে নির্দিষ্ট অঙ্কের অর্থ, একটি মেডেল ও একটি সনদপত্র দেওয়া হয়। 1901 সালে পুরস্কারের অর্থের পরিমাণ ছিল প্রায় 1.5 লাখ ক্রোনার, বর্তমানে টাকার অঙ্কটা 1 কোটি ক্রোনার। আলফ্রেড নোবেল তার উইলে প্রত্যেক পুরস্কার প্রদানের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ মনোনয়ন করে গেছেন। উইল অনুসারে পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল দেয় সুইডিশ একাডেমি অব সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানে দেয় স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে নোবেল দেয় স্টকহোমের সুইডিশ একাডেমি, শান্তিতে পুরস্কার দেওয়ার জন্য নরওয়ের আইন পরিষদ মনোনীত 5 সদস্যের একটি কমিটি আছে। অর্থনীতিতে নোবেল প্রবর্তিত হলে এর দায়িত্ব দেওয়া হয় সুইডিশ একাডেমি অব সায়েন্সকে। পুরস্কার প্রদান কমিটি 3 থেকে 5 সদস্যের একটি নোবেল কমিটি গঠন করে। এই কমিটির কাজ নির্বাচন প্রক্রিয়ায় সুপারিশ করা। বিশেষজ্ঞদের একটি দল নোবেল কমিটিকে সহায়তা করে। মনোনয়ন দেওয়ার জন্য নোবেল কমিটি প্রতি বছর নির্দিষ্ট কিছু ব্যক্তিকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। এরা হলেন পুরস্কার প্রদান কমিটির সদস্য, আগের নোবেল বিজয়ী এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়া সাহিত্য নোবেলের ক্ষেত্রে সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হয়। অন্যদিকে শান্তিতে নোবেলের ক্ষেত্রে বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক সংস্থা মনোনয়ন দিয়ে থাকে। সুপারিশকারীর নাম এবং সুপারিশ দুই গোপন রাখা হয়। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় মনোনয়ন। নোবেল কমিটি মনোনয়নগুলো পরীক্ষা নিরীক্ষা করে পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বিভিন্ন মতামত ও সুপারিশের উপর ভিত্তি করে এই কমিটি তাদের চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করে। অক্টোবরের মধ্যে ঘোষণা করা হয় সংশ্লিষ্ট বছরের বিজয়ীদের নাম। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে রক্ষা করা হয় ব্যাপক গোপনীয়তা। পুরস্কার প্রদান কমিটির রায় চূড়ান্ত, এ রায়ের বিপক্ষে আবেদন করার কোন সুযোগ নেই। পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান এই 4টি পুরস্কারের মেডেলের নকশা এঁকেছেন সুইডেনের ভাস্কর এরিক লিনব্যাগ, শান্তি নকশা এঁকেছেন নরওয়ের ভাস্কর গুস্তাভ ভিজিল্যান্ড, অর্থনীতির মেডেলটির নকশা এঁকেছেন গানভর ভেন্সার লাগফিস্ট। পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানের মেডেলের সম্মুখভাগে ল্যাটিন ভাষায় অ্যালফ্রেড নোবেলের নাম, জন্ম ও মৃত্যুসাল উল্লেখ আছে। শান্তি ও অর্থনীতির মেডেলের দুটির নকশা একটু ভিন্ন। অর্থনীতির মেডেলটি বাদে বাকি 5টি মেডেলে উক্তি খোদাই করা আছে। তাছাড়া মেডেলের গায়ে খোদাই করা থাকে বিজয়ীর নাম। 1901 সালে মেডেল তৈরির কাজ শেষ না হওয়ায় ওই বছর প্রত্যেক বিজয়ীকে একটি প্রতীকী মেডেল দেওয়া হয়। বর্তমান মেডেলটি চালু হয়েছে এর পরের বছর থেকে। প্রতি বছর 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। 2টি স্থানে উৎসবের আয়োজন করা হয়, সুইডেনের স্টকহোম এবং নরওয়ের অসলোতে। সুইডেনের রাজার উপস্থিতিতে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতিতে দেওয়া হয় পুরস্কার। অন্যদিকে নরওয়ের রাজার উপস্থিতিতে অসলো বিশ্ববিদ্যালয়ে শান্তিতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর প্রত্যেক বিজয়ী তার কর্ম সম্পর্কে একটি বক্তব্য প্রদান করেন। পরে তার সেই বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা হয়। জীবনে পেটের ব্যথায় কাতর হয়নি এমন লোকের সংখ্যা পা ভার। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে ভেজাল আর অপরিচ্ছন্নতাই নিয়ম, অম্লশূল বা অ্যাসিডজনিত পেটের ব্যথায় কাতর হয়ে গলায় দড়ি দিয়েছেন এমন ঘটনাও ঘটেছে। পেটে গ্যাস হলে বা অ্যাসিড হলে ব্যথা হয়, এ কথাটি আমরা সবাই জানি। এজন্যই আয়ুর্বেদ শাস্ত্রে রোগটি অম্লশূল নামে পরিচিত। অ্যাসিড বা গ্যাস তো স্বাভাবিক প্রক্রিয়াই হয়ে থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এদের পরিমাণ বেড়ে গিয়ে এমন বিপত্তি বাঁধানোর কারণ কি? দীর্ঘদিন ধরে ধারণা করা হতো অনিয়মিত খাদ্য গ্রহণ, খাওয়া দাওয়ার নিয়ম নীতি মেনে না চলাই এ রোগের কারণ। আর এজন্য রোগটির চিকিৎসাও ছিল মূলত রোগ লক্ষণ উপশমমূলক। কিন্তু এ ধারণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনেন দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী। এরা হলেন রবিন ওয়ারেন এবং ব্যারি মার্শাল। ওয়ারেনের জন্ম অ্যাডিলাইডে, বর্তমানে থাকেন পার্থে। অ্যাডিলাইড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এই প্যাথোলজিস্ট 1968 থেকে 1999 সাল পর্যন্ত কাজ করেছেন পার্থের রয়্যাল হাসপাতালে। বর্তমানে তিনি অবসর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে ব্যারি মার্শালের জন্ম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কারগুল্লি নামক জায়গায়। চিকিৎসায় স্নাতক হয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে। 1977 থেকে 86 পর্যন্ত পার্থের রয়্যাল হাসপাতালে বিভিন্ন পদে ছিলেন। এই সময়কালে তিনি রবিন ওয়ারেনের সঙ্গে মিলে পাকস্থলী প্রদাহ সহ পেট ব্যথা সৃষ্টির কারণ সন্ধানে গবেষণা চালিয়েছেন। এরপর তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। নোবেল বিজয়ী বিজ্ঞানীকে কেউ ভাবেন জোকার, আবার কেউ ভাবেন হাতুড়ে বুদ্ধি। প্রথমে রবিন ওয়ারেন পাকস্থলীর ব্যথা আছে এমন রোগীদের বায়োপসিতে এক ধরনের বাঁকানো ছোট্ট ব্যাকটেরিয়া সাক্ষাৎ পান। তিনি আরও লক্ষ্য করলেন যে যেখানে এই ব্যাকটেরিয়াগুলো থাকে তার উপরে বরাবরই প্রদাহের লক্ষণ পাওয়া যায়। কিন্তু কেউ রবিনের কথা বিশ্বাস করেনি। এমনকি মার্শাল তার সঙ্গে যোগ দিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যার কৃত্রিমভাবে বৃদ্ধি করতে সক্ষম হওয়ার পরও অবশ্য লোকজনের কথায় মাথা না ঘামিয়ে তারা তাদের গবেষণা চালিয়ে যান। বিষয়টি প্রমাণ করতে ব্যারি মার্শাল ব্যাকটেরিয়া খেয়ে পাকস্থলীর মারাত্মক প্রদাহে আক্রান্ত হয়েছিলেন। 1982 সালে তাদের আবিষ্কারের প্রায় 15 বছর পর এই ব্যাকটেরিয়া মেডিকেল টেক্সট বুকে স্থান পায়। ব্যাকটেরিওলজি ভাইরোলজি তুলনায় বেশ পুরনো বিজ্ঞান। ব্যাকটেরিয়াকে সহজেই সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। 19th century থেকেই পাস্তুর, রবার্ট কুক প্রমুখ বিজ্ঞানীর হাত ধরে বিজ্ঞান এই শাখাটি এগিয়ে গেছে। তবে প্রায় 100 বছর ধরে মেডিকেল ও ভেটেরিনারি স্কুলের ছাত্ররা পড়ে আসছেন পাকস্থলীতে কোনো অণুজীব থাকতে পারে না। প্রতিদিন প্রায় আধা গ্যালন অ্যাসিড ও এনজাইম এখানে নিঃসৃত হয়, তাই এর পরিবেশে জীবাণু টিকে থাকার জন্য অত্যন্ত প্রতিকূল। কিন্তু বিজ্ঞানীদের এসব ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে আরাম করে এই অণুজীবটি টিকে থাকে পাকস্থলী ও অন্ত্রের 12টা বাজিয়ে চলে। পাকস্থলীর এই ব্যাকটেরিয়াটির বৈজ্ঞানিক নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। অণুজীবটি পাকস্থলী ছাড়াও ডিএনএমও পাওয়া যায়। ডিএনএমও হল অন্ত্রের একটি অংশ যার অবস্থান পাকস্থলীর ঠিক পরই। এই ব্যাকটেরিয়াটি প্যাচানো আকৃতির এবং গ্রাম নেগেটিভ। বিশেষ এক পদ্ধতিতে রং করলে যেসব ব্যাকটেরিয়াকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে উজ্জ্বল লালচে গোলাপি রঙের দেখায় তাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে। ব্যাকটেরিয়াটির পাকস্থলীর অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা রয়েছে। পাকস্থলীর জারক রসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম ও ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা যেকোনো শক্ত খাবার কিংবা যেকোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলতে পারে। নিচের নিঃসৃত জারক রস থেকে নিজেকে রক্ষা করার জন্য পাকস্থলীর একটি পুরো মিউকাস আবরণী রয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য হেলিকোব্যাক্টর এই আবরণীর পাশে বাস করে। মিউকাস আবরণীতে একবার নিরাপদে অবস্থান নেওয়ার পর হেলিকোব্যাক্টর তার দেহের ইউরিয়েজ এনজাইম ব্যবহার করে পাকস্থলীর এনজাইমকে প্রতিহত করে। এই ইউরিয়াস পাকস্থলীর ইউরিয়াকে বাইকার্বনেট ও অ্যামোনিয়ায় রূপান্তর করে। এর ফলে ব্যাকটেরিয়ার পাশে ক্ষারীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি হয় এবং তা পাকস্থলীর এনজাইম ও অ্যাসিডকে নিরপেক্ষ করে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দেহের রোগ প্রতিরোধ তন্ত্রের কোষগুলো মিউকাস আবরণী ভেদ করে ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে না। তবে নিউট্রোফিল মিউকাসের গায়ে জমতে থাকে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যায়। এদের ভাঙনের ফলে সুপার অক্সাইড রেডিকালের মতো ক্ষতিকারক পদার্থ নিঃসৃত হয় যা প্রাথমিকভাবে পাকস্থলীর প্রদাহ ও পরবর্তীতে পেপটিক আলসারের জন্ম দেয়। ধারণা করা হয় খাদ্য বা পানীয় কোনোভাবে পায়খানা দ্বারা কলুষিত হয়ে মুখ দিয়ে শরীর প্রবেশ করলে রোগটি সৃষ্টি হয়। মানুষ ছাড়াও কুকুর বিড়ালের হেলিকোব্যাক্টেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এরা মানুষের হেলিকোব্যাক্টেরিয়া থেকে আলাদা হলেও এরাও পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করতে পারে। মানুষের মধ্যেও এসব পশুর হেলিকোব্যাক্টর পাওয়া গেছে। কাজে কুকুর বিড়ালকে নিজেদের বাচ্চাদের মুখ চাটতে দেওয়া ঠিক উচিত হবে না। হেলিকোব্যাক্টর আক্রান্তদের প্রায় 15% লোকের পেপটিক আলসার হয়। মজার ব্যাপার হল হেলিকোব্যাক্টর সংক্রমণের ফলে অসংক্রমিত অংশ থেকে বেশি অ্যাসিড নিঃসৃত হওয়ায় রোগ সৃষ্টি হয়। তবে অনেক সময় এই ব্যাকটেরিয়া সংক্রমণ বেশি এলাকা জুড়ে হলে তা থেকে ক্যান্সার সৃষ্টি বিচিত্র নয়, যদিও সারা দুনিয়ায় এই ধরনের ক্যান্সার সংক্রমণের হার কমছে। অনেক সময় বিজ্ঞানীদের কাজে প্রায়োগিক ফল মানুষ ভোগ করার আগেই বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেয়ে যান, কিন্তু ওয়ারেন এবং মার্শাল এতটা সৌভাগ্যবান নন। এমনকি বাংলাদেশের চিকিৎসকরা হেলিকোব্যাক্টেরের নাম জানেন এবং চিকিৎসাও দিয়ে থাকেন, তা সত্ত্বেও নোবেল পুরস্কারের জন্য তাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, যেমনটি ঘটেছে অমর্ত্য সেন, জর্জ বার্নার্ড শ কিংবা গুন্টার গ্রাসের ক্ষেত্রে। মার্শাল বা ওয়ারেন কারোই অবশ্য এই নিয়ে তেমন আক্ষেপ নেই, তবে ১৯৮৩ সালে মেডিকেল সাময়িকী ল্যান্সেটে তাদের লেখা ছাপা হওয়ার পর তারা ভেবেছিলেন ১৯৮৬ সালের নোবেলটা তারা পেয়ে যাবেন, কিন্তু এর ভেতর ১৯ বছর পেরিয়েছেন। অনেক বিজ্ঞানী সুইডেনে গিয়ে পুরস্কার নিয়েছেন, কিন্তু তাদের ভাগ্যের শিকে ছেড়েনি। এর ভেতর ওয়ারেন সক্রিয় জীবন থেকে অবসর নিয়েছেন। যা হোক, বেটার লেট দ্যান নেভার, কারণ বিজ্ঞানে অসামান্য অবদানের পরও স্বীকৃতি জোটেনি এমন বিজ্ঞানীর সংখ্যা কম নয়। বাঙালি মাত্রই মনে করেন এমন দুর্ভাগাদের একজন জগদীশ চন্দ্র বসু। তারপরও ওয়ারেন ও মার্শালকে অভিনন্দন। বিংশ শতকের ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার ২০০৫ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ২০০১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী ভি এস নাইপলের পর পিন্টার প্রথম ব্রিটিশ হিসাবে এ বিষয়ে নোবেল পেলেন। নোবেল একাডেমি পিন্টারের নাম ঘোষণা করে বলেছে, নাট্যকার হিসেবে পিন্টার তার নাটকের মাধ্যমে প্রতিদিনকার অন্যায় আর অনিয়মগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং অত্যাচার নির্যাতনের গোপন কক্ষ থেকে সেই চিত্র প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি মানবাধিকারের একজন প্রচারক হিসেবেও তার দায়িত্ব পালন করেছেন। পিন্টার ইরাক যুদ্ধ বিষয়ে সোচ্চার হওয়ায় সবার নজরে আসেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পররাষ্ট্র নীতি সহ আফগানিস্তানে বোমা হামলার কড়া সমালোচনা করেন তিনি। যুদ্ধ পরবর্তী ব্রিটেনের নাট্যাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব পিন্টার নাটক লেখার আগে একজন অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। ইহুদি এক পোশাক তৈরিকারকের সন্তান হ্যারল্ড পিন্টার লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনে বর্তমানে খ্যাতিমান জীবিত নাট্যকারদের একজন। ১৯৫৭ সালে দ্য রুম নাটকের মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে আবির্ভূত হন। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে দ্য বার্থডে পার্টি অ্যান্ড বিট্রেয়াল, দ্য কেয়ারটেকার, হোমকামিং প্রভৃতি। নোবেল বিজয়ী হওয়ায় পিন্টার ১৩ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবেন। বামপন্থী রাজনীতির আদর্শে বিশ্বাসী পিন্টার ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন। ১৯৭৩ সালে চিলিতে সালভাদর আলেন্দে সরকারের বিরুদ্ধে মার্কিন সমর্থিত অভ্যুত্থানে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কড়া সমালোচক ছিলেন তিনি। শ্রোতা বন্ধুরা, চলুন আমরা এখন শুনি একটি নজরুলগীতি, শিল্পী অনুরাধা পাটওয়াল।
যেন তা তনুর পরশায় কিলার কোনো পথে যায়, চমকে চমকে ধীর ধীর বা পল্লি বালিকা বন পথে যায় একেলা বন পথে যায় শিরিষের পাতার উপর বাজে তা ঝুমুর ঝুমুর শিরিষের পাতার উপর বাজে তা ঝুমুর ঝুমুর কুসুম ছড়িয়া মরিতে চাহে তার কবরীতে কুসুম ছড়িয়া মরিতে চাহে তার কবরীতে পাখি গায় পাতার ঝরকায় পাখি গায় পাতার ঝরকায় একেলা বন পথে যায় কুন্তলি লুকায় গেলা বন পথে যা চমকে চমকে ধীর ধীর পা পল্লি বালিকা বন পথে যায় গেলা বন পথে যায় চমকে চমকে ধীর ধীর পা পল্লি বালিকা বন পথে যায় গেলা বন পথে যায় গেলা বন পথে যায় গেলা বন পথে যায়
Four EB sponsors, Target Travel and Tours, offer excellent rates on a variety of overseas and Australian tours. Shamdas has over 20 years experience in the travel industry and specialises in discounted fares to the Indian subcontinent as well as other parts of the world. The staff at Target Travel and Tours pride themselves in offering great service and customer satisfaction. Find them at 90 Vulture Street, West End, or call Shamdas 3844-2088. That's 3844-2088. For tour information, check the website www.targettraveltours.com.
এখন চলছে পবিত্র মাহে রমজান। আর কিছুদিন আগে পালিত হলো হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চলুন এখন আমরা এই দুটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দুটি আলোচনা শুনি। সিয়াম সাওম শব্দের বহুবচন। সাওম অর্থ রোজা, অর্থাৎ কোনো কাজ হতে বিরত থাকা। ইসলামের পরিভাষায় সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত কোনরূপ পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকাকে রোজা বলা হয়। তাই আল্লাহ বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা রোজার মাধ্যমে সহজে তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পারো। কেননা সাওম বা রোজা রিয়াবিহীন ইবাদত, যা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। রোজা এমন এক ইবাদত যার মাধ্যমে লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। এটা গোপনীয় ইবাদত, তাই এর দ্বারা তাকওয়া অর্জন করে তোমরা মুক্তির পথ সুগম করতে পারো। তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে সকল প্রকার পাপকর্ম হতে বেঁচে থাকা। তাকওয়া অর্জনকারী সম্পর্কে আল্লাহ বলেন, এবং যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি ও জৈবিক চাহিদা থেকে বিরত রাখে, তার স্থান জান্নাতে। সূরা আন-নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াত। যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে এবং আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে, তা হল রোজা রেখে মিথ্যা না বলা, গীবত না বলা, পরনিন্দা ও পরদোষ চর্চা না করা, মাপে কম না দেওয়া এবং মাপে বেশি না নেওয়া, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যে ভেজাল না দেয়া এবং ভালো দ্রব্যের সাথে খারাপ দ্রব্যের মিশ্রণ না করা, চুরি না করা, চিন্তায় সন্ত্রাসী ডাকাতি না করা, জাতীয় সম্পদ ও দেশ ধ্বংসের কাজে লিপ্ত না থাকা। রমজান মাসের সাওম পালন করে মহান আল্লাহর নৈকট্য লাভ করা বান্দার জন্য এক মহাসুযোগ। এই সুযোগ গ্রহণ করা প্রত্যেক মুমিন মুসলমানের অবশ্য কর্তব্য। যে ব্যক্তি এই সুযোগ অবহেলায় ত্যাগ করবে, সে চির জাহান্নামী হবে। নিখুঁত রোজার পুরস্কার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন,
রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম, কেননা এটা একান্তভাবেই আমারই জন্য, অতএব আমি এর প্রতিফলন দেব। রোজা পালনে আমার বান্দা আমারই সন্তোষ বিধানের জন্য স্বীয় ইচ্ছা বাসনা ও নিজের পানাহার পরিত্যাগ করে থাকে। রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময় এবং অন্যটি তার প্রভু আল্লাহর সাথে সাক্ষাতের সময়। নিশ্চয়ই জেনে রেখো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধি হতেও অনেক উত্তম, এটি বর্ণিত হয়েছে বুখারি এবং মুসলিম শরীফে। অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান ও চেতনা সহকারে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ হয়ে যায়। অতএব এর থেকে বোঝা যায় রমজান মাসে রোজা রাখা কতটা গুরুত্বপূর্ণ। হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা। ভক্তরা দেবীকে সকল শক্তির আধার মনে করে, তার অনুগ্রহ লাভের জন্য পূজার আয়োজন করে। মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে দেবী তাকে বধ করেন। মহিষাসুরকে বধ করায় তার নাম হয় মহিষাসুর মর্দিনী। তাই বলা হয়, যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা। বিশ্ব স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যখন বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, তখন দেবী দুর্গা মানুষরূপীধারী নরপশুদের বা অসুরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মহাদেবী তাই মানুষকে আশ্বাস দেন, যখনই অসুরদের অত্যাচার হবে তখনই অবতীর্ণ হয়ে অসুর বিনাশ করব। দেবী দুর্গা অসুর বধ করে দেবলোকে শান্তি স্থাপন করেন। আমরা দুর্গার পূজা করি অসুরত্ব বিনাশের জন্য। দুর্গা পূজার মাধ্যমে মানুষে মানুষের মধ্যে সৃষ্টি হয় এক মেলাবন্ধন, সমাজে নতুন উদ্দীপনা ও সুন্দর চেতনায় একে অপরকে উপলব্ধি করতে পারে। এই উৎসবকে কেন্দ্র করে একাত্মতার বন্ধন নিবিড় হয়। এক কথায় বলা যায়, অন্যায় ও অসুন্দরের উপর ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠাই দুর্গাপূজার মর্মবাণী। অনুষ্ঠান শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও 4EB FM 98.1 থেকে। আমাদের অনুষ্ঠান আপনারা এখন ইন্টারনেটে শুনতে পাবেন। আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে bangla.4eb.org.au। এখানে গিয়ে অডিও লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন সেখানে গত 4 সপ্তাহের অনুষ্ঠান সাজানো আছে। আপনার পছন্দ মতো তারিখে ক্লিক করলেই সেদিনের অনুষ্ঠান শুনতে পাবেন। আপনারা সকলেই জানেন সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া মহাবিধ্বংসী ভূমিকম্পের কথা। ইতিমধ্যে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা হয়তো 80,000 গিয়ে ঠেকবে। টেলিভিশনের পর্দায় যেটুকু চিত্র দেখি তা আসলে কিছুই নয়। সত্যিকার চিত্র নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে নিঃস্ব, সর্বশান্ত, আত্মীয় স্বজন সহায় সম্পত্তি হারিয়ে এরা আজ দিশেহারা। কোন প্রকার সান্ত্বনা এদের জন্য যথেষ্ট নয়। অস্ট্রেলিয়া, ভারত সহ অনেক দেশ সাহায্য নিয়ে এগিয়ে গেছে। ব্যক্তিগত পর্যায়েও আমাদের সকলেরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আসুন আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি এই সমস্ত মানুষের জন্য, যেন তারা সবাই আবার যত তাড়াতাড়ি সম্ভব নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়।
মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি ক
মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য
গানটি শুনছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করল যে বিশ্ব ক্রিকেটে তারা অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি সুপার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া খুব সহজেই বিশ্ব একাদশকে 210 রানের ব্যবধানে হারিয়ে দেয় এদিকে আসন্ন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের অধিনায়ক হয় ক্রিকেট মহলের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বই আনন্দ প্রকাশ করেছেন কপিলদেব বলেছেন আমার খুবই আনন্দ হচ্ছে অধিনায়কের ভূমিকায় দ্রাবিড় যে বিশেষভাবে সফল হবে সে ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করে কপিল বলেন দেখবেন ও এই দায়িত্ব যোগ্যতার সঙ্গেই পালন করবে আমি চেয়েছিলাম ওকে যেন স্বল্প পরিসরে অধিনায়কের দায়িত্ব দেওয়া না হয় তা হয়নি দেখে কপিল আশ্বস্ত বোধ করছেন সঙ্গে সঙ্গে নতুন অধিনায়ককে সতর্কও করে দিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক বলেছেন খেলার প্রতিটি ক্ষেত্রে কর্তৃত্ব রাখতে হবে শুধু কেউ খুশি হবে এই কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বড় হয়ে উঠতে দেওয়া উচিত হবে না প্রাক্তন ক্রিকেটারদের গলফ বিশ্বকাপ উপলক্ষে কপিল এখন বাঙ্গালোরে বোর্ডের প্রতি কপিলের পরামর্শ 2007 সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে 30 জন খেলোয়াড়কে তৈরি করতে হবে তিনি আরও বলেছেন যারা ফিট তারাই শুধু এই দলে থাকবে যারা নয় তাদের বিদায় নিতে হবে আর আমাদের ছেলেদের জয়ের অভ্যাসটা নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে কপিলকে প্রশ্ন করা হয় কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে মনোমালিন্যের জন্যই কি সৌরভের অধিনায়কত্ব হারাতে হল তিনি এবারে কোনো মন্তব্য করতে চাননি শুধু বলেছেন ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক জহির আব্বাস বলেছেন আমি নিশ্চিত দ্রাবিড়ের নেতৃত্বে দল ভালো খেলবে দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান ওর খেলায় কোনো টেকনিক্যাল ভুল নেই নেতৃত্ব দেবার ক্ষমতাও ওর আছে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল নেতা হিসেবে পূর্ণ যোগ্যতা প্রমাণের জন্য ওকে কয়েক বছর সময় দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ওকে প্রথমেই 12 ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দিয়েছে এটা ভালো ব্যাপার আর সৌরভকে অধিনায়কের পদ থেকে অপসারণের প্রসঙ্গে জহির বলেছেন ও আর এখন ফর্মে নেই সৌরভের অধিনায়কত্ব ফিরে পাওয়া বা দলে ফিরে আসার ব্যাপারে প্রশ্ন করা হলে পাকিস্তান দলের ওই প্রাক্তন অধিনায়ক বলেছেন গাঙ্গুলির পক্ষে ফিরে আসাটা বেশ কষ্টকর একবার বাদ পড়লে ফেরাটা খুবই মুশকিল দ্রাবিড়ের অধিনায়ক নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছেন অজয় জাদেজাও তিনি বলেছেন আমাদের একটা পরিবর্তন দরকার ছিল আশা করি সেই পরিবর্তনটা ভালোর দিকেই হয়েছে জাদেজা এছাড়াও বলেছেন সৌরভ যখন অধিনায়ক হল তখন অনেকেই বিরূপ মন্তব্য করেছিল বলেছিল দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও নেই কিন্তু সৌরভ যোগ্যতা প্রমাণ করতে পেরেছিল তিনি আরও বলেছেন একজন অধিনায়ককে যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার মাত্র দুটো সিরিজ কিন্তু যথেষ্ট সময় নয়
We seem to be picking up some sort of interference on the radio channel.
What are you exactly hearing, Apollo?
Houston seems to be some sort of ethnic broadcast.
What's the frequency?
98.1 FM.
Roger, that looks like you're picking up Radio 4AB.
Copy that, Houston. What do you suggest we do?
Collect a sample and bring it home for analysis.
Impossible, Houston. Too big. Sounds like the whole world in there.
FM 98.1. You are listening to the Bangla program.
হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। শ্রোতামণ্ডলী, আগামী 29 অক্টোবর বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের একটি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে ইন্দ্রপিলি স্ট্রিট হাইস্কুলে। বেলা 1টা থেকে সভার কার্যক্রম শুরু হবে। আশা করি আপনারা সকলে সভায় উপস্থিত থাকবেন। এবার শুনুন আয়ুব বাচ্চুর কণ্ঠে একটি আধুনিক গান।
তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। একা কাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে। সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে তুই একা পোহাস নে, সঙ্গে নিশে রে তুই
Shit,